ಪಾದಾಯ ಕೃಷ್ಣ ಪೃಷ್ಠಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೆ ಜಯ ಪತಾಕಾಸ್ವಾಮಿ ನಮಃ. ನಮಾಚಾರ್ಯ ಪಾದಾಯ ನಿತಾಯ ಕೃಪಾ ಪ್ರದಾಯಿನೆ ಗೌರ್ ಕಥಾ ಧಾಮದಾಯ ನಗರ ಗ್ರಾಮ ತಾರಿಣೆ. ನಮಃ ವಿಷ್ಣು ಪಾದಾಯ ಕೃಷ್ಣ ಪೃಷ್ಠಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತೆ ಭಕ್ತಿ ವೇದಾಂತ ಸ್ವಾಮೀತಿ ನಾಮಿನೆ. ನಮಸ್ತೆ ಸರಸ್ವತಿ ದೇವಿ ಗೌರವಾಣಿ ಪ್ರಚಾರಿಣೆ ನಿರ್ವಿಶೇಷ ಶೂನ್ಯವಾದಿ ಪಾಶ್ಚಾತ್ಯ ದೇಶ ತಾರಿಣೆ. ವಂಚಾ ಕಲ್ಪತರುಭ್ಯಶ್ಚ ಕೃಪಾ ಸಿಂಧುಭೈವ ಚ ಪತಿತಾನಾಂ ಪಾವನೇಭ್ಯೋ ವೈಷ್ಣವೇಭ್ಯೋ ನಮೋ ನಮಃ. ಜಯ ಶ್ರೀ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ಪ್ರಭು ನಿತ್ಯಾನಂದ ಶ್ರೀ ಅದ್ವೈತ ಗದಾಧ ಶಿವಾಸಾದಿ ಗೌರಭಕ್ತ ವೃಂದ. ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ, ಹರೇ ರಾಮ 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 ಹರೇ ಹರೇ. ಹರಿನಾಮ ಸಂಕೀರ್ತನ ಕಿ ಪ್ರಭುಪಾದ ಕಿ. ಸ್ವಯಂ ಬೋಲುನ್. ಓಂ ನಮ ಭಗವತೆ ವಾಸುದೇವಾಯ, ಓಂ ನಮ ಭಗವತೆ ವಾಸುದೇವಾಯ, ಓಂ ನಮ ಭಗವತೆ ವಾಸುದೇವಾಯ. ನಾರಾಯಣ ನಮಸ್ಕೃತಂ ನರಂ ಚೈವ ನರೋತ್ತಮಂ ದೇವೀಂ ಸರಸ್ವತೀಂ ವ್ಯಾಸಂ ತತೋ ಜಯಾಮುದೀರಯೇತ್. ಮುಖಂ ಕರುತಿ ವಾಚಾಲಂ ಪಂಗಲಂ ಘಯತೇ ಗಿರಿಂ ಯತ್ಕೃಪಾ ತಮಹಂ ವಂದೇ ಶ್ರೀಗುರುಂ ದಿನತಾರಿಣಂ ಪರಮಾನಂದ ಮಾಧವಂ ಶ್ರೀಚೈತನ್ಯೈಶ್ವರಂ. ನಷ್ಟಪ್ರಾಯ ಸ್ವಭದ್ರೇಷು ನಿತ್ಯಂ ಭಾಗವತ ಸೇವೆಯ ಭಾಗವತೆ ಉತ್ತಮ ಶ್ಲೋಕೆ ಭಕ್ತಿರ್ಭವತಿ ನೈಷ್ಠಿಕಿ. ಗ್ರಂಥರಾಶಿ ಮತ್ತು ಭಾಗವತಂ ಕಿ ಪ್ರಭುಪಾದ ಕಿ. ಸ್ವಯಬಲ್ವೆನ್ ಅಷ್ಟಮ ಸ್ಕಂಧೇ ತೃತೀಯ ಅಧ್ಯಾಯ ಗಜೇಂದ್ರ ಸ್ತಬ್ ವಿಷಯ ವಸ್ತುರ್ 31 ನಂಬರ್ ಶ್ಲೋಕ. ಸ್ವಯಂತಂ ತದ್ವತ್ ಆರ್ತಂ ತಂ ತದ್ವರ್ತ ಆರ್ತಂ ಉಪಲಭ್ಯ ಜಗತ್ ನಿವಾಸ ಸ್ತುತ್ರಂ ನಿಶಮ್ಯ ದಿವಿಜಯಿ ಸಹ ಸಂಸ್ತುವದ್ಭಿ ಸಹಸಂಸ್ತುತ್ವದ್ಭಿ ಛಂದೋಮಯೇನ ಗರುಡೇನ ಸಮೂಹ್ಯಮಾನ ಛಂದೋಮಯೇನ ಗರುಡೇನ ಸಮೂಹ್ಯಮಾನ ಚಕ್ರಾಯುಧ ಅಭ್ಯಗಮತ್ ಆಶು ಯತು ಗಜೇಂದ್ರ ತಂ ತದವತ್ ಆರ್ತಂ ಉಪಲಭ್ಯ ಜಗತ್ ನಿವಾಸ ಸ್ತುತ್ರಂ ನಿಶಮ್ಯ ದಿವಿಜಯಿ ಸಹ ಸಂಸ್ತುತವದ್ಭಿ ಛಂದೋಮಯೇನ ಗರುಡೇನ ಸಮೂಹ್ಯಮಾನ चक्र आयुध अभ्यगमत आशुयजत गजेन्द्र तम ताके गजेन्द्र के तद्वत से भावे आर्तम कुमिरेर द्वारा आक्रांत होवार फले अत्यंत व्यथित उपलब्ध बुझते पेरे जगत निवास भगवान जिने सर्वत्र विराजमान स्तुत्रम स्तुति निशम्य शवन करे दिवीर जयी स्वर्गलोकवासी देवतागण सह सह संस्तुत संस्तुत बदभी ताराओ स्तव करेछिलेन छंदोमयेन तार इच्छार अनुरूप बेगे गरुड़ेन गरुड़ेर द्वारा समूहमान बाहित हए चक्र तार चक्र धारण करे आयुध एवं गदा आदि अन्यान्य अस्त्र सह अभ्यागमत आविर्भूत हएछिलेन आशु तत्क्षणात् यतः जेखने गजेन्द्र गजेन्द्र अवस्थान करछिल अनुवाद एवं तात्पर्य श्री प्रभुपाद द्वारा प्रदत्त स्वयं बोलबेन प्रार्थनारत गजेन्द्रेर आर्त अवस्थाय बुझते पेरे भगवान जिने सर्वत्र विराज करेन तिनि स्तुयमान देवतागण सह सेखाने आविर्भूत हयेछिलेन गरुड़ पृष्ठे आरोहण करे इच्छा अनुरूप बेगे चक्र आदि अस्त्र धारण करे तिनि जेखाने गजेन्द्र अवस्थान करछिल सेखाने आविर्भूत हयेछिलेन तात्पर्य श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर विशेष भावे इंगित करेछेन जे गजेन्द्र जेहेतु अत्यंत संकटमय परिस्थितिते छिल एवं भगवान भगवानेर प्रार्थना करछिल देवतारा जदिओ तत्क्षणात् सेखाने गिये ताके उद्धार करते पारत किन्तु तारा ता करते इतस्तत करेछिलेन जेहेतु तारा बुझते पेरेछिलेन जे गजेन्द्र भगवानेर उद्देश्ये प्रार्थना करछे তাই তারা অসন্তুষ্ট বোধ করেছিল এবং তার ফলে তাদের অপরাধ হয়েছিল তাই ভগবান যখন সেখানে উপস্থিত হয়েছিলেন তখন তারাও তাদের অপরাধ মোচনের জন্য ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেছিলেন এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত হয়েছে তো আমরা গতকালকে শুনছিলাম সুখদেব গোস্বামী তিনি বলছেন যে গজেন্দ্র যখন কোন বিশেষ ব্যক্তির বর্ণনা না করে পরমেশ্বর ভগবানকে সম্বোধন করছিলেন প্রার্থনা করছিলেন অন্য কারোকে তিনি ডাকেননি কেবল পরমেশ্বর ভগবানকেই প্রার্থনা করছিলেন গজেন্দ্র তাই তখন ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র আদি দেবতাদের তিনি আহ্বান করেননি তাই তারা কেউই তার কাছে আসেনি সেজন্য কেউ আসেনি কিন্তু ভগবান শ্রীহরি হচ্ছেন পুরুষোত্তম পরমাত্মা তাই তিনি গজেন্দ্রের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন তো আজকে শ্লোকে এখানে সুখদেব গোস্বামী বলছেন ভগবান হচ্ছেন জগন্নিবাস জগন্নিবাস মানে কি এখানে বলা হলো সর্বত্র যিনি বিরাজ করেন সব জায়গায় ভগবান আছেন সেজন্য তাকে বলা জগন্নিবাস জগন্নিবাস এই জন্য অর্জুন ভগবদ গীতায় বলছেন কি পরম ধাম ভগবানকে অর্জুন সম্বোধন করছেন পরম ধাম পরম ধাম শব্দের অর্থ হচ্ছে ধাম মানে আশ্রয় তেমনি যিনি সকলকে আশ্রয় দেন তিনি হচ্ছেন পরম ধাম তাই ভগবান সর্বত্র আছেন জগন্নিবাস আর তিনি পরম ধাম সবাইকে তিনি আশ্রয় দেন সেই জন্য গজেন্দ্র তিনি কোনো বিশেষ অন্য কাউকে প্রার্থনা না করে, তাই তার উপলব্ধি ছিল, যেহেতু পূর্বজীবনে আমরা গতকাল শুনছিলাম যে ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি বানপ্রস্থ জীবনে সেই অরণ্যে ভগবানের অনেক স্তুতি বন্দনা করেছিলেন। ঋষি কর্তৃক অভিশপ্ত হওয়ার ফলে হাতির দেহ লাভ করেছেন গজেন্দ্র দেহ, তাই সেই ঋষির আশীর্বাদ ছিল যে সে কখনো তার প্রার্থনা, যে ভগবানের প্রার্থনা করেছে, সেগুলি বিস্মৃত হবে না হাতি দেহ লাভ করেও। তাই সংকটময় অবস্থায় এই গজেন্দ্র ভগবানকে প্রার্থনা করেছে। চার ধরনের সুকৃতিবান ভক্ত রয়েছে আর চার ধরনের দুষ্কৃতিবান ব্যক্তি রয়েছে। দুষ্কৃতিরা কখনো ভগবানের আশ্রয় নেয় না, ভগবদ্গীতায় কৃষ্ণ সেটি জানিয়েছেন। নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞান আশ্রিম ভাবমা আশ্রিতা। এ হচ্ছে দুষ্কৃতকারী, কখনো তারা ভগবানের আশ্রয় নেয় না। আর চার ধরনের সুকৃতিবান রয়েছে কে জানে? আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী ভরত সর্ব। এই চার ধরনের ব্যক্তি সুকৃতিবান, তারা ভগবানের আরাধনা করেন। তো এই সুকৃতিবান চার ধরনের ব্যক্তিরা কেমন না আর্ত অবস্থায় পড়ে। আর্ত মানে কি? দুঃখে, দুঃখে পড়ে। তো এইখানে গজেন্দ্র উপাখ্যানে দেখা যাচ্ছে ভগবানের আরাধনা তিনি করেছেন দুঃখে পড়ে, খুব বিপদে সংকট অবস্থায় তিনি প্রার্থনা করেছেন। এই অধ্যায়ে গজেন্দ্র স্তব অনেক সুন্দর সুন্দর শ্লোক দিয়ে প্রার্থনা করেছেন, ভগবানের গুণগান করেছেন। কারণ ভগবানের গুণকীর্তন করার মাধ্যমেই আমরা আমাদের বিপদের কথা বলতে পারি, তার গুণগানের মাধ্যমে আমাদের অসুবিধার কথা বলতে পারি। আগে অসুবিধার কথা বলতে নেই। তো এখানেও দেখা যায় ভাগবতে গজেন্দ্র ভগবানের গুণগান করেছে এবং সে যে বিপদে আছে সেটা ভগবান বুঝতে পারছে। তো বিপদে সে প্রার্থনা করেছে আর্ত অবস্থায়, আর্ত অর্থার্থী, অর্থার্থী হয়ে সেরকম সুকৃতিবান ব্যক্তি হচ্ছেন কে? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ অর্থার্থী হয়ে ভগবানের আরাধনা করেছেন, যে পিতা থেকেও আরো বেশি সাম্রাজ্য, বড় সাম্রাজ্য চায়, সেখানেও কামনা রয়েছে। আর তো অর্থাৎ জিজ্ঞাসু, কারা ছিল জিজ্ঞাসু? নৈমিষারণ্যে ঋষিগণ তারা প্রশ্ন করছিলেন, জিজ্ঞাসা করছিলেন আধ্যাত্মিক জিনিস। সুকৃতিবান না হলে কেউ আধ্যাত্মিক প্রশ্ন করতে পারে না, জিজ্ঞাসা করতে পারে না। অনেক লোক প্রশ্ন করার চাইলেও করতে পারে না, হয়তো উল্টো পাল্টা প্রশ্ন বলবে, কিন্তু আধ্যাত্মিক প্রশ্ন সুকৃতিবান ব্যক্তিরাই করে থাকে। তাই নৈমিষারণ্যের ঋষিরা তারা সুন্দর প্রশ্ন দিয়েছিলেন। ভাগবত এইরকম জিনিস, প্রশ্নকর্তা আর বক্তা আশ্রুতা তিনজনই পবিত্র হয়ে যায়। গঙ্গা যেমন পবিত্র করে, ঠিক সেরকম এই ভাগবতের কথা শ্রবণ প্রশ্নকর্তা কীর্তনকারী ব্যক্তি যিনি বক্তা আশ্রুতা এ তিন ব্যক্তি পবিত্র হয়ে যায় ভাগবত শ্রবণ করার মাধ্যমে। তো সেজন্য নৈমিষারণ্যের ঋষিরা তারা জিজ্ঞাসু ছিলেন, প্রশ্ন করেছে, তোমার প্রশ্নের মাধ্যমে পবিত্র হচ্ছে, ভগবানের কথা প্রশ্ন। সেজন্য এমন প্রশ্ন করা উচিত যা হৃদয়কে পবিত্র করবে শ্রবণ করার মাধ্যমে, যেটা সুখদেব গোস্বামী বললেন যে প্রশ্নকর্তা এবং বক্তা এবং শ্রোতা তারা যেন সবাই পবিত্র হয়ে যাবে। তো জগতে লোক এই ধরনের প্রশ্ন কেউ করে না, কেন? তারা সুকৃতিবান নয়। তো সেজন্য সুকৃতিবান ব্যক্তিরাই তারা প্রশ্ন করতে পারে, জিজ্ঞাসু আর জ্ঞানী। জ্ঞানী ছিল কারা? চতুর্কুমার, চতুর্কুমার তারা ছিল জ্ঞানী। প্রথমে পরবর্তীকালে ভগবানের চরণের তুলসী আঘ্রাণ লাভ করে তারা শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হয়ে গেছে। তো এখানে গজেন্দ্র বিপদে পড়ে স্তুতি করেছিলেন, তাই ভগবান সুখদেব গোস্বামী বলছেন যে সেই জগৎ নিবাস ভগবান যিনি সর্বত্র বিরাজমান করেন আর যিনি সকলের আশ্রয়দাতা, যিনি সর্বত্র বিরাজ করেন সবাইকে আশ্রয় দেন, তিনি হচ্ছেন একমাত্র ভগবান। এই জগতে কেউ আশ্রয় দিতে পারেন না অন্য কেউ, তো এই আমরা যার তার কাছে আশ্রয় নেই, যে নিজে আশ্রিত নয়, নিজে আশ্রয় নিজেকে রক্ষা করতে পারে না, এই জন্য ভাগবত বলা আছে সমাশ্রিত যে পদপল্লব প্লবম মহৎ পদং পুণ্য যশো মুরারে, যে ভগবান হচ্ছেন একমাত্র মুক্তিদাতা, এই জন্য তাকে মুরারে বলা হয়েছে। কেন না উনি সমাশ্রিত যে পদপল্লব প্লবম, তিনি সকলের আশ্রয়দাতা, তাই তার আশ্রয় গ্রহণ করলে তিনি আমাদের এই ভব সমুদ্র থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন। ভব সমুদ্র মানে জন্ম মৃত্যু চক্র, যারা ব্যাধির কবল সেখান থেকে মুক্ত করতে পারেন, তো সেজন্য তারই আশ্রয় গ্রহণ করা একমাত্র কর্তব্য। তাই গজেন্দ্র হাতি হয়েও তাই তার মুনির আশীর্বাদ পূর্বের আরাধনা বিফলে যায়নি। তেমনি ভগবদ্গীতায় শিক্ষা অনুসারে যে স্বল্পমাপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, স্বল্পমাত্রায় যদি কেউ ভগবত ভক্তি ধর্ম অনুষ্ঠান আচরণ করে তার বিপদ মহাবিপদ থেকেও তাকে রক্ষা করে। যেমন ইন্দ্রদ্যুম্ন রাজা বানপ্রস্থ জীবনে ভগবানের আরাধনা করেছেন, যদিও তার অধঃপতন হয়েছে, আমার ঋষি কর্তৃক অভিশপ্ত হাতির জনিতে হাতির শরীরে অধঃপতন হলেও, তাই যেহেতু স্বল্পমাত্রায় ভগবত আরাধনা করেছিলেন, কিছু না কিছু স্তুতি করেছিলেন, সেই স্তুতিগুলি জাতিস্মর, প্রভুপাদ বলেছেন এক জায়গায় যে জাতিস্মর রূপে সেগুলা স্মরণ করতে পারছে হাতি দেহ হয়ে, আর বিপদে পড়ে অন্য কাউকে আশ্রয় করেনি। আগের শ্লোকে বললাম যে দেবতা ব্রহ্মা ইদি চন্দ্র ইত্যাদি ইন্দ্র ইত্যাদি বড় বড় শক্তিশালী এই জগতের রক্ষাকর্তা রয়েছে, তাদের কাছে আশ্রয় না নিয়ে যে তিনি জানেন সমস্ত কিছুর আশ্রয়দাতা, দেবতাদেরও আশ্রয়দাতা, তো তাদের তার প্রার্থনা করেছেন। তাই সেখানে এখানে বলছেন যে প্রার্থনারত গজেন্দ্রের আর্ত অবস্থা বুঝতে পেরে, তার দুঃখটা এত সংকটময় ছিল যে ভগবান সেটা বুঝতে পেরেছেন। ভগবানকে কি বলা হয়, ভক্ত অনুগ্রহ কাতর, ভক্তের অনুগ্রহ কাতর, তিনি থাকতে পারবে না। সেজন্য এখানে ভগবান যখন বুঝতে পারে তখন তিনি খুব সর্বত্র বিরাজ করেন, আর সেখানে কি করেছেন না, তিনি গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে ইচ্ছা অনুরূপ বেগে, মানে ইচ্ছা অনুরূপ বেগে, তার মানে কত দ্রুত এসেছেন যে তাকে আমাকে রক্ষা করতে হবে, খুব দ্রুত। সে দ্রুত বেগ এরকম ছিল যে গরুড়ের উপরে বসারও তার টাইম ছিল না, একটা পা লেগে আছে একটু মাত্র, পূর্ণ মাত্রাও পা ছিল না, আবার কাপড় উত্তরীয়টাও যে ছিল সেটাও খুলে পড়ে যাচ্ছে, এত দ্রুত আসছে তাও বুঝতে পারেন। শিবজি কৈলাসে ছিলেন পার্বতী সহ, তো পার্বতী দেখছেন উপর থেকে কিছু একটা সাদা উড়ে উড়ে আসছে, বললেন দেখ শিবকে বলছেন কি প্রভু এটা, বুঝতে পারছি না, তো শিব বুঝতে পারেন। তো মহাজন তখন পার্বতীকে বললেন এ তো স্বয়ং বিষ্ণুর উত্তরীয়, সাদা ধবধবে সাদা ছিল বিষ্ণুর উত্তরীয়, তো সেটা আস্তে আস্তে মেঘের মতো ঢেউ করে করে পড়ছে একদম, তো এত দ্রুত আসছেন। এই জন্য এখানে বলছেন অত দ্রুত অনুরূপ বেগে সেখানে তিনি আসছেন, তার ইচ্ছা অনুরূপে, মানে এত ইচ্ছা প্রবল হয়েছে যে আমি রক্ষা করব। যদি বাড়িতে কেউ কোনো বিপদে পড়ে, সে যখন বাড়িতে থাকে যদি শুনে রাস্তার কাছে কেউ একটা তার নিজের লোক, নিজের লোক শোনা মাত্রই সে কি করে, কত বেগে দৌড়ায়, কাপড় পরছিল সেটা অর্ধেক পরা থাকে, সে তখন আর কোনো চিন্তা করে না, তার ইচ্ছানুরূপ কত ইচ্ছা মানে সে দৌড়ানোর জন্য সেটা একটা প্রভাব হ্যাঁ কি না। তো তার নিজের লোক বলে সে ইচ্ছানুরূপ বেগে দৌড়াচ্ছে সেখানে, তো ভগবান তাহলে কত বেগে দৌড়াবেন? অনেক। তো এখানে জগতের লোক যদি তার নিজের লোকের প্রতি এত থাকে, তাই ভগবান ভক্তকে তার নিজের মনে করেন। কখন ভক্ত যদি ভগবানকে নিজের মনে করে নেয়, ভগবানও ভক্তকেও নিজের মনে করে নেয়। কেন? ভক্ত হচ্ছে ভগবানের হৃদয়। দুর্বাসাকে এই কথা বলছেন যে ভক্ত হচ্ছে আমার হৃদয়, আর আমি হচ্ছি ভক্তদের হৃদয়। নাহং তেব্য মনা গপি, তারা আমাকে ছাড়া কাউকে চিনে না, আর আমিও তাকে ছাড়া তাদের ছাড়া ভক্তকে ছাড়া কাউকে চিনি না। ভগবান ভক্তকে ছাড়া কাউকে চিনেন না, আর ভক্ত যে সে ভগবান ছাড়া অন্য কাউকে চিনে না। তাই এখানে যে সুকৃতিবান ব্যক্তি তারা দেবতাদের কাছে যায় না, তাদের কিছু কামনা আছে তবু তারা ভগবান ছাড়া অন্যদিকে যায় না, কামনা আছে তো ভগবানের ছাড়া অন্যদিকে যায় না, এটাকে বলে অনন্য ভক্তি। অনন্য ভক্তি মানে যে একমাত্র ভগবান ব্যতিরেকে অন্য কোনো দিকে চিন্তা নেই, তাকে বলে অব্যভিচারী ভক্তি। কেবল কৃষ্ণ, ভগবান, কামনা আছে কোনো অসুবিধা নেই, কামনা আছে বলে আমরা অন্যান্য দেবদেবীর কাছে যাব তো সেটা ঠিক নেই, সেখানে ভগবান হাত নেই, কিছু ভগবান কিছু করবেন না। সেজন্য অকাম সর্বকাম মুখ্য কাম উদারধি তীব্রেণ ভক্তি যুগেন যযত পুরুষ অপরম, যে আমাদের কামনা থাক বা নাই থাক তাতে কোনো যায় আসে না, কিন্তু যদি তীব্র ভক্তিযুগ থাকে সেখানে ধ্রুব মহারাজ যেমন প্রার্থনা করছিলেন ভগবানের কাছে ঐশ্বর্য, বাবা থেকে বড় সাম্রাজ্য, এই ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, কেবল ভগবান দেবতাদের কাছে যাননি। তাই ভগবানকে দর্শন করেই তার স্পর্শ পেয়েই সব ভুলে গেছেন, যে আমি তপস্যা করতে এসেছিলাম একটু কাচের টুকুর খোঁজ করছিলাম, কাচের টুকরো। কিন্তু ত্বাং প্রাপ্তবান মুনি দেবেন্দ্র গুহ্যম, মুনি ঋষি দেবেন্দ্র তাদের যে গুহ্যতম বস্তু ত্বাং প্রাপ্তবান, কাচং বিচ্ছিন্ন বরং ন যাচ্ছে, আমি কেবল কাচের টুকরু তেমানে ভগবানের আরাধনা করার ফলে ভগবানের কৃপা লাভ হলে তাকে পাওয়া গেলে তখন এই সমস্ত জড়জাগতিক বিষয় সম্পত্তি কাচের টুকরুর মতো হয়ে যাবে। কিন্তু ভগবানের আরাধনা করছে, কিছু কামনা আছে, তবে অন্য দেবতাদের দিকে যাইছে না। তো যেটা গতকালে আমরা শুনছিলাম যে ব্রহ্মা শিব ইন্দ্র আদির প্রার্থনা করেননি গজেন্দ্র, কেবল পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকেই আরাধনা করছিলেন। তো সেই জন্য সুখদেব গোস্বামী বললেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে তারা দেবতারা এই জন্য আসেনি। এখানে আমাদের সম্পূর্ণভাবে বুঝতে হবে যে ভগবান, ভক্তরা যদি, প্রভুপাদ বলছেন ভক্তরা যদি এক পা এগিয়ে যায় ভগবান দশ পা এগিয়ে আসবেন, একশো পা চলে আসবে। আমাদের রাধা জীবন প্রভু বলছিলেন যে আমি আগে ভগবানের সেবার দিকে কিছু করতাম না, কিন্তু যখন আমি ভগবানের সেবা করার দিকে একটু এগিয়ে যাই ভগবান আমাকে 100% আমার দিকে তাকান। তাহলে আমি কি করলাম, 90% আমি নিয়ে নিচ্ছি, হাতের 1% দিচ্ছি। উনি বলছিলেন আমি আগে কোনো দান টান করতাম না, কিন্তু যখন আমি ইস্কনের মন্দিরে 100 টাকা দিতে শুরু করলাম তখন 1000 টাকা আমার কাছে চলে আসছে, তার মানে 10 গুণ চলে আসছে। যখন আমি দেখলাম তাহলে আমি কি দিলাম, আমি 100 টাকা দিয়ে 1000 টাকা পেলাম, তাহলে আমি তো 10 গুণ 9 গুণ রেখে দিচ্ছি। সেজন্য আমি আবার 1000 টাকা দিয়ে দিলাম, তখন 1,00,000 টাকা এসে গেছে। তাহলে আমি কি দিলাম? কিছুই তো দিলাম না। তো এইরকমই উনি বলছেন যে এটাই আমার উপলব্ধি, আগে ছিল না। যে ভগবান যে 10 গুণ তিনি আগিয়ে আসেন যে কোনোভাবে হোক সেটা দেখা গেল। তার মানে সব কিছু তো ভগবানের, তো এই স্পৃহাকে জাগাতে হবে, যেন আমাদের ভগবানের সেবার দিকে আগিয়ে যেতে হবে। যত আমরা আগিয়ে যাব, এক পা ইচ্ছা যদি করব, এমনি কি শাস্ত্রে বলছেন, রাধা গোবিন্দ মহারাজ সেদিন বলছিলেন যে ভক্ত শুধু ভাগবত কথা বা ভক্ত সঙ্গ করার খালি বাড়িতে বসে খালি ইচ্ছা করেছে, ইচ্ছা করে বেরোচ্ছে, কিন্তু বৃষ্টি ঝড় তুফান আসতে পারছে না, কিন্তু ভগবানকে তার হৃদয়ে বসে গেছেন, অবরুদ্ধতে হৃদয়ে, একদম অবরুদ্ধ করে বসে যাবেন। মানে যদি কারো ঐকান্তিক ইচ্ছা হয় আমি ভাগবত কথা শুনব, আমার ভক্ত সঙ্গ করব, মন্দিরে যাব, দর্শন করব, এই ইচ্ছা করে বেরোচ্ছে কিন্তু বাধা, আর জানতে হবে বাধা থাকবে, ইচ্ছা করে বেরোলেও বাধা থাকবে, ভগবান পরীক্ষা করেন। তবু তীব্র, যেমন ধ্রুব মহারাজ যাচ্ছেন বেরিয়ে বাধা, নারদ মুনি নিজে এসে বাধা দিচ্ছেন, আরে ওনার তীব্র ইচ্ছা ভগবানের আরাধনা করব, মা থেকে শুনেছে বনে যেতে হবে, তো বেরিয়ে যাচ্ছে আর নারদ মুনি এসে পৌঁছে গেছে, কোথায় যাচ্ছ? না ভগবান আরাধনা করতে। আরে তুমি এখন শিশু, পড়াশোনা করতে হয়, খেলাধুলা করতে হয়, নারদ মুনি গিয়ে তাকে এরকম বাধা দিচ্ছেন। তো নারদ মুনি এই বাধা দেওয়ার উদ্দেশ্য ভগবানের ইচ্ছা অনুসারে, যে এই ধ্রুবের তীব্র ভগবানের সেবা করার প্রতি, আরাধনার প্রতি কতটা তীব্রতা রয়েছে, কতটা দৃঢ়তা রয়েছে, এটাকে পরীক্ষা করা। তো সেজন্য ভগবান আমাদের, অনেক সময় আমরা ভগবত ভক্তিতে এসে কখনো কখনো ভগবান আমাদের পরীক্ষা করেন, তো আমরা এটা বুঝতে পারি না, অনেক বাধা দিয়ে দিবেন, ভক্ত দিয়েও দিবেন, অনেক সময় আমাদের নিজের ভক্তরা এসে দিবে, যেমন নারদ মুনি ভগবানেরই ভক্ত, তিনি এসে বলছেন এই বাচ্চা শিশু খেলাধুলা করবে, পড়াশোনা করবে, বাড়িতে থাকবে মা বাবার কুলে, এসব কি করতে যাচ্ছ, বড় হ। যেমন এখন বলে না বয়স্ক লোকেরা, ঠিক সেম নারদ মুনিও এরকম বলছেন। তার মানে আমাদের বাবা মা বা পারিবার্ষিক আত্মীয় স্বজন অনেক সময় বললেও জানতে হবে এটা ভগবানের ইচ্ছা, কিন্তু আমরা কতটা ভগবানের আরাধনার প্রতি অটল দৃঢ় সেটা আমাদেরকে পরীক্ষা করেন। এই জন্য ধ্রুব, তার নাম ধ্রুব, ধ্রুব মানে অটল, খুব অটল, ছাড়ছে না একদম। তো এটাই আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে যে বাধা বিপত্তি সব কিছু আসবে। গজেন্দ্র ভগবানের আরাধনা করছে, প্রথমেই অনেক চেষ্টা করেছেন নিজেকে রক্ষা করতে, কিন্তু আমরা কেউ নিজে রক্ষা করতে পারি না নিজেকে, ভগবান ছাড়া কেউ রক্ষাকর্তা নয়, একমাত্র উনি আশ্রয়দাতা। তো সেই উপলব্ধি আমাদেরকে করতে হবে। তাই যদি পশু হয়ে গজেন্দ্র ভগবানের কৃপা লাভ করে, তাহলে আমরা মনুষ্য জীবন পেয়ে কেন ভগবানের কৃপা পেতে পারবো না? সে পশু হয়ে ধ্রুব মহারাজ বাচ্চা হয়ে, প্রহ্লাদ মহারাজ বাচ্চা 5 বছর শিশু হয়ে যদি ভগবানের কৃপা লাভ করতে পারেন, তাহলে আমরা কেন ভগবানের কৃপা লাভ করতে পারবো না? যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় আমাদের দেখি কে বিদুর, তার কি কুল ছিল, কি কুল ছিল, শূদ্রাণী কুলে জন্ম হয়েছে, সে যদি ভগবানের কৃপা পায়। আমাদের দেখি সুদামা বিপ্র, ধনী ছিল, খুব গরিব ছিল, কত গরিব, নিজের বাড়িতে একটু কিছু নেই যে ভগবানের জন্য নিয়ে আসবে, স্ত্রী বলছে যাও তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, যাও না, বলে কিছু তো নেই, তো বাড়ি পাশে থেকে প্রতিবেশী থেকে চেয়ে নিয়ে এসে যাচ্ছে, মানে নিজেরও নেই কিছু দেওয়ার মতো, তৈরি পাবি তো। এইভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে, ভাগবত শোনার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা নিজে তৈরি হচ্ছি ভগবত ভক্তিতে, কিভাবে অন্য ভক্তদের গুণাবলী শুনে আমাদের জীবনকে গঠন করে যে ভগবানের দিকে আগিয়ে যাওয়া। তো সেজন্য এইসব প্রতিদিন সাধু সঙ্গে যত কাজ থাক না কেন, একটু আধা ঘন্টা হলেও শ্রবণ করা আমাদের কর্তব্য, গুরু পূজা করা, শ্রবণ করা ভাগবত কথা, তাহলে আমাদের জীবনটা আস্তে আস্তে শুদ্ধ হবে, পবিত্র হবে। এটা আমরা শুনলাম শ্রোতা বক্তা প্রশ্নকর্তা তিনজনই হৃদয় পবিত্র হয়ে যাবে। তো সেজন্য আমাদের প্রভুপাদ খুব দয়ালু, এত কৃপালু, সারা বিশ্ববাসীকে তিনি, কালকে বলছিলাম যে কিভাবে গঙ্গা প্রবাহর মতো পবিত্র করেছেন সারা বিশ্বকে, ভক্তির গঙ্গা দান করে। ভক্তির গঙ্গা যদি কারো হৃদয়ে প্রবেশ না করবে, সে কখনো উন্নয়ন করতে, মনুষ্য জীবনে সার্থকতা করতে পারবে না। কেন প্রভুপাদ বলছেন ভক্তি জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত করতে পারে, ভক্তি এই সংসার সমুদ্র যে অতিক্রম করাতে পারে, অন্য কর্ম জ্ঞান যোগ কোনটাই করতে পারে না। তাই গজেন্দ্র কি ভক্তি, একটু ভগবানের মুখে বলছে আর একটা পদ্মপুষ্প নিয়ে সরোবর থেকে তুলে অর্পণ করছে শুনে, তার কি আছে? সেজন্য ভক্তিটাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। ভগবান দেখেন যে তুমি কি দিচ্ছ। বিদুরের স্ত্রী ভক্তিটা এত ছিল গাঢ়, কলা মানে ভগবানকে খাওয়াবে তীব্র বাসনা, কলা পড়ে যাচ্ছে খোসা খাওয়াই দিচ্ছে আর ভগবান খেয়ে নিচ্ছে। এটাই ভক্তিতে ভগবান বাঁধা থাকেন। সেজন্য বলা হয় ভক্তি বস মাধব, ভগবান কিসে বসীভূত? ভক্তির দ্বারা। ভগবানকে বলা হয়নি জ্ঞানী বস, কর্মী বস, যোগী বস বলা হয়নি, ভক্তি বস বলা হয়েছে, ভক্তি বস মাধব। সেজন্য বলা হয়েছে ভক্ত বৎসল, কর্মী বৎসল বলা হয়নি। মানে কর্মীরা চায় কিছু করতে, কিন্তু ভগবান কর্মীর দ্বারা, কর্মীদের দ্বারা বসীভূত না। কর্মী বস বৎসল বলা হয়নি, কর্মী বৎসল বলা হয়নি, জ্ঞানী বৎসল বলা হয়নি, যোগী বৎসল বলা হয়নি, ভক্ত বৎসল ভগবান। তো সেজন্য ভক্ত কে না, যে ভগবানের সেবা করে। তাই গজেন্দ্র একটা ফুল দিয়েও মুখে ডাকছে আর সুন্ডা দিয়ে একটা ফুল অর্পণ করছে। তো সেজন্য আমাদেরকে সেরকম অর্পণও কিছু করা উচিত ভগবানের জন্য, বলা আর কিছু অর্পণ করা, প্রার্থনা করা আর কিছু অর্পণ করা। যদি কিছু নাও থাকে জল দিতে পারা যায়, কিছু নাও থাকে একটা ফল দেওয়া যেতে পারে। এই জন্য কৃষ্ণ কি বলছেন, পত্রম পুষ্পম ফলম। গজেন্দ্রের আর কি ছিল দেওয়ার, নিজেকে অর্পণ করেছে, একটা পুষ্প দিয়েছে, একটা পুষ্প দিয়েছে। সেজন্য কৃষ্ণ নিজেই গীতা বলছেন পত্রম, তিনি পত্রাণী বলেননি, পুষ্পম পুষ্পাণী বলেননি, ফলম ফলানী বলেননি, যে বহু ফল দিতে হবে, বহু পত্র দিতে হবে, পুষ্প এরকম বলেন, একটি পত্রম এই জন্য বললেন, একটি পত্র দাও, পুষ্পম একটা পুষ্প দিতে পারবে, তাও যদি না থাকে একটু জল দাও, তো সেটাও তো আছে। তো সেজন্য এইটি ভগবত ভক্তি করতে খুব সহজ, কর্ম জ্ঞানের দিকে কিন্তু কঠিন ব্যাপার। যোগ জঙ্গলে যেতে হবে, মহিলারা যেয়ে করতে পারবে না, কিন্তু ভক্তি যুগটা এরকম বাচ্চা শিশু করতে পারে, তার প্রমাণ ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ। সে জঙ্গলে না গিয়েও আমরা করতে পারি, কলিযুগে এত সুযোগ জঙ্গলে যাওয়া যাবে না, মাতাজিরা জঙ্গলে একা একা থাকতে পারবে না। তো সেজন্য মহিলা পুরুষ আর প্রভুপাদ এমন ব্যক্তি, এখনো কলিযুগে অনেক লোক আছে বলে না না ব্রাহ্মণ পরিবারে না হলে, পুরুষ না হলে গীতা পাঠ করতে পারবে না, পূজা করতে পারবে না, অর্চন করতে পারবে না, তাই না? কিন্তু প্রভুপাদ এমন একজন ব্যক্তি, এই ভগবত ভক্তির যে সারাংশটাকে উনি দান করলেন, মহিলাও পূজা করতে পারবে, মহিলাও গীতা পাঠ করতে পারবে। কেন ভক্তিতে আত্মজ্ঞান লাভ করা আছে, শারীরিক অভিমানে নয়, মহিলা পুরুষ এরকম নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় এরকম নয়, যে মুচিরাও ভাগবত পাঠ করতে পারে। তো সেটাই সেজন্য প্রভুপাদ সারা বিশ্বে ভক্তির গঙ্গা প্রবাহিত করে, হরিনাম দিয়ে সবাই হৃদয়কে শুদ্ধ করে সবাইকে শিখিয়ে দিলেন। অনেকে বলে গায়ত্রী মন্ত্র মহিলারা করতে পারেন, কিন্তু প্রভুপাদ ব্যতিক্রম, প্রভুপাদ তার শিষ্যাদেরও গায়ত্রী মন্ত্র দিয়ে দিয়েছেন। এটাই বৈদিক কর্মকাণ্ড অনুসারে গায়ত্রী মন্ত্র মেয়েরা করতে পারে না, কিন্তু ভগবত ভক্তি অনুসারে গায়ত্রী মন্ত্র মেয়েরাও জপ করতে পারে। কিন্তু প্রভুপাদ একমাত্র ব্যক্তি সারা বিশ্বের লোককে এইটাকে দিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। তো এটাই আমাদের সৌভাগ্য যে আজকে ইস্কনের বিভিন্ন স্থানে কোনায় কোনায় সর্বত্র যাতে ভগবত ভক্তি প্রচার হয় ইস্কন ভক্তরা করতে পারে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে সেই ভগবত ভক্তি। প্রভুপাদের ইচ্ছাই প্রত্যেক ঘরে ঘরে মন্দির হবে, প্রতি ঘরে ঘরে মন্দির হবে, প্রতি ঘরে ঘরে মানে তারা ভগবানের সেবা করার সুযোগ নেবে। আর থাকবে আরো পাশাপাশি কিছু মন্দির, প্রভুপাদ চান শহরে প্রত্যেকটা শহরে মন্দির থাকবে, প্রভুপাদের ইচ্ছা প্রত্যেকটা শহরে ইস্কনের মন্দির থাকবে, এটা প্রভুপাদের ইচ্ছা। তো এখানে দুর্গাপুর শহরে আমাদের হয়েছে, আসানসোল শহরে হওয়ার চেষ্টা চলছে। তো এরকম প্রত্যেকটা শহরে শহরে প্রভুপাদের ইচ্ছা মন্দির করার জন্য। সেজন্য শহরে মন্দির হবে কি করে হবে না, স্থানীয় ভক্তরা শহরবাসীরা সেটাকে করবে। প্রভুপাদ বলছেন স্থানীয় ভক্তরা সেটা করবে। কেউ যদি মনে করে যে না যে ইস্কনের ভক্তরা করবে, তা আমরা শহরে থাকতে মানে আমরা ইস্কনের ভক্ত, গৃহস্থ হলো আমরা ভক্ত, সন্ন্যাসী ব্রহ্মচারীদেরকে আসে মন্দির করতে হবে এরকম না, তাদের গাইডেন্সে আমরা চলব, আনুগত্যে। কেন ভগবত ভক্তিটা হচ্ছে আনুগত্য, আনুগত্য ছাড়া ভক্তি করলে কি হবে নষ্ট হয়ে যাবে। সেজন্য পরস্পর মধ্যে আনুগত্য রাখতে হবে। প্রশ্নের মাধ্যমে কিছু বুঝতে পারছি না, সেটাকে জিজ্ঞাসু হয়ে উন্নয়ন করতে হবে। প্রভুপাদ একটা চিঠিতে তার এক শিষ্যকে লিখছেন যে আমাদের আধ্যাত্মিক কম্পিটিশন আছে, আধ্যাত্মিক কম্পিটিশন। তো সেখানে এই আধ্যাত্মিক কম্পিটিশনে অনেক সময় কি আছে, আপনিও চান কৃষ্ণকে কেন্দ্র করে আর একজনও চাও কৃষ্ণকে কেন্দ্র করে। কেউ কৃষ্ণকে বাদ দিয়ে করছে না, প্রভুপাদ বলছেন তুমিও কিছু গ্রন্থ বিতরণ করতে চাও সেটাও কৃষ্ণের, আর তুমিও কিছু প্রচার করতে চাও সেটাও কৃষ্ণ উদ্দেশ্য, তোমার উদ্দেশ্য কৃষ্ণ ওরও উদ্দেশ্য কৃষ্ণ। তো সেখানে আমাদের ঝগড়া করার কি আছে, ঐক্য ভাবনাটাই মেন দেখতে হবে। কিন্তু সেটাকে আনুগত্য ভাব নিয়ে যদি হবে, প্রভুপাদ বলছেন তারা উন্নয়ন করতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের জীবনে উদ্দেশ্য। হ্যাঁ, ভগবত ভক্তিতে যদি আমরা উন্নতি করতে চাই তাহলে আমরা সর্বদা যেন গুরু বৈষ্ণব শাস্ত্রের আনুগত্যে ভগবত আরাধনা করতে পারি, তাহলে আমরা সার্থকতা অর্জন করতে পারব। এটাই শ্রীমদ্ ভাগবতের মূল শিক্ষা, আর কিছু না, ভগবত ভক্তিটাই হচ্ছে। এই জন্য প্রভু গুরু মহারাজ বলছেন যে গোপীরা তারা পরস্পর আনুগত্যময়ী ভাব নিয়েই কৃষ্ণ সেবা করেছেন, তারা কেউ স্বতন্ত্রভাবে করেনি, কেউ ডাইরেক্ট গিয়ে কৃষ্ণ করেননি। জননিবাস প্রভু বলছিলেন নামহট্ট সম্মেলনে যে আমরা গুরু পরম্পরার আনুগত্যে ভাবে গেলে কত উন্নয়ন হয়, কত লাভ হয়। আর যদি ডাইরেক্ট করিস সেটাতে বেশি লাভ হয় না। ভগবানকে কিছু আমি অর্পণ করতে চাই, যদি ডাইরেক্ট একটা কিছু রান্না করে দেই কৃষ্ণ হয়তো খেলো শাক আলু সিদ্ধ খাবে, কিন্তু আমি যদি গুরু পরম্পরার মাধ্যমে আনুগত্যে দিই, আমি শাক অন্য দিলেও গুরুদেব চিন্তা করলেন আমার শিষ্য এইটুকু দিয়েছে, তিনি একটু পুট করে দেন, তার গুরুদেব কাছে যখন যায় তিনি দেখেন ও এইটুকু দিয়েছে আর একটা পুট করেন। এরকম ক্রমে ক্রমে মহাপ্রভু হয়ে রাধারানীর কাছে যায়। জনিবাস প্রভু কি বললেন যে রাধারানী পঞ্চাশটা চুলি রান্না করেন আর শত কোটি গোপীরা সেখানে সাহায্য করেন, সবাই সাহায্য করে, কেউ হিংসা করে না, না না আমি বাটন বাটছি আমি শ্রেষ্ঠ, কেউ সবজি আমান্য করছে সে আলাদা, এরকম নয়। সেজন্য আমাদের বিভিন্ন সেবা এরকম আছে, ভাগ করে যখন আমরা সেটাকে করি, কিসের জন্য এই সেবা ভাগ আছে, কেবল কৃষ্ণের সন্তুষ্টির জন্য। কেউ সবজি আমান্য করছে মানে আর কেউ বাটন বাটছে মশলা করছে মানে সে কমা হয়ে গেল না, আমি সবজি বানাচ্ছি ওইটা না হলে হবে না, তার সাথে লবণ এবং মশলা না থাকলেও হবে না, তার মানে ওটাও পরিপূরক। তো প্রত্যেকটা জিনিস ভগবত ভক্তিতে আমাদের চেষ্টা করতে হবে, হ্যাঁ আনুগত্য নিয়ে সেবা করতে। তাহলে আনুগত্য নিয়ে করলে কি হচ্ছে না, স্বয়ং রাধারানীর কাছে পৌঁছাবে আর রাধারানী কৃষ্ণকে দিবেন, আর পরবর্তীকালে সেটা নেমে আসে সেই সব জিনিস ভক্তির, তখন ভগবান সেখানে কি করেন জনিবাস বলছেন যে মহা ফিস্ট গ্রহণ করেন। তো যেন আমাদের সেবা যেন আমরা আনুগত্য নিয়ে করব, তাহলে আমরা লাভবান হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, জয় শ্রী প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি। তো এখানে সমাপ্ত, হরি বল। ঠিক আছে, ভক্তিশাস্ত্রী।